ক্লাস 12 কে আজ একটা নতুন গল্প পড়াবো। এর আগে আমরা একটা গল্প একটা কবিতা পড়িয়েছি। আদাব গল্পটা আমাদের শেষ হয়ে গিয়েছে, যদি নির্বাসন দাও কবিতাটা শেষ হয়েছে। আবার ওদিকে কোনি উপন্যাসের সপ্তম পরিচ্ছেদটাও আমরা শেষ করেছি। এরপরে আমরা টুকটাক প্রশ্ন আমি লিখে দেবো, আর যারা ছাত্রছাত্রীরা তোমাদেরও কিছু প্রশ্ন দেব, বা যেভাবে গ্রামার বা রচনা কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণের যে নির্দেশ দেবো সেই মতো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আজকে আমরা পড়ব লক্ষ্মণের মা, মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্পটা পড়ব। আগে মহাশ্বেতা দেবী সম্বন্ধে একটু জানি। বিশিষ্ট সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর জন্ম 1926 সালের 14 জানুয়ারি বাংলাদেশের ঢাকায়। আমরা এই যে বইটার মধ্যে এত সব গল্প সাহিত্যিক তাদের জীবনীগুলো একটু একটু করে পড়লাম, তাতে দেখা যাচ্ছে যে অনেকেরই বিশিষ্ট মানে বিশেষ বিখ্যাত সব লেখক সাহিত্যিক বা আরও অন্যান্য দিক থেকে গুণীজনের বহুজনের জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশে। যাই হোক, তখন সেটা পূর্ববঙ্গ ছিল, পাকিস্তানের অধিকারে, পরে সেটা বাংলাদেশ হয় স্বাধীন হয়ে। মহাশ্বেতা দেবীর জন্ম বাংলাদেশের ঢাকায়। তিনি বিশিষ্ট সাহিত্যিক ছিলেন, আমাদের এই বাংলার প্রথম সারির একজন সাহিত্যিক মহাশ্বেতা দেবী, আর কি মানবাধিকার আন্দোলনের কর্মী ছিলেন। মানুষের অধিকার যেখানে বিঘ্নিত হতো, মানুষের অধিকার যেখানে অধিকারের মধ্যে যেখানে বঞ্চনা থাকত, সেইখানেই মহাশ্বেতা দেবী প্রতিবাদ করেছেন। বিশেষ করে সমাজের নিম্ন স্তরের মানুষরা, খেটে খাওয়া মানুষরা, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা, যারা ট্রাইবাল শ্রেণীর, তাদের ওপর যে শোষণ নিপীড়ন সমাজ করেছে, শাসকবর্গ করেছে, তার প্রতিবাদ মহাশ্বেতা দেবী বারে বারে করেছেন তাঁর গল্পের মধ্যে দিয়ে, তার উপন্যাসগুলোর মধ্যে দিয়ে, প্রবন্ধের মধ্যে দিয়ে, এমনকি কোনো মঞ্চে ছোটখাটো ভাষণের মধ্যে দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়ে মহাশ্বেতা দেবী আজীবন এই খেটে খাওয়া দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের ওপর যে বঞ্চনা নিপীড়ন অত্যাচার হয়েছে তার প্রতিবাদে তিনি কলম ধরেছেন, তার কণ্ঠ গর্জিয়ে উঠেছে। এসব আমরা তাঁর লেখার মধ্যে দিয়ে বা তাঁকে তার সম্বন্ধে জানতে গেলেই আমরা এগুলো বুঝতে পারি, জানতে পারি। পিতা মনীষ ঘটক ছিলেন প্রখ্যাত সাহিত্যিক। মনীষ ঘটক একজন বিখ্যাত সাহিত্যিক, একটা খুব উচ্চ শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই পরিবার একাধিক গুণীজনকে এই সমাজে দিয়েছেন। সেই পরিবার মনীষ ঘটক, তার মধ্যে তার বাবা মনীষ ঘটক, মহাশ্বেতা দেবীর বাবা মনীষ ঘটক ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক, এবং কাকা বিখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। আমাদের ভারতবর্ষের প্রথম 4-5 জন শ্রেষ্ঠ চিত্র পরিচালক, ফিল্ম ডিরেক্টরের মধ্যে ঋত্বিক ঘটক একজন। তা মহাশ্বেতা দেবীর কাকা ছিলেন তিনি। তা এইরকম একটা গুণীজনের পরিবারে মহাশ্বেতা দেবীর যদি জন্ম হয়, তাহলে তিনিও যে সেই তার প্রতিভা গুণ নিয়ে জন্মাবেন এবং পরবর্তীকালে তার প্রতিভা এবং গুণের স্ফুরণ ফুটে ওঠাটা যে আমরা দেখতে পাব, এটা তো স্বাভাবিক। মহাশ্বেতা দেবী ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বিভিন্ন লেখার মাধ্যমে উপজাতীয় মেয়েদের উপর শোষণ ও বঞ্চনার কথা তুলে ধরেছেন। এই কথাটা মনে রাখতে হবে, তিনি বিভিন্ন লেখার মাধ্যমে উপজাতি অর্থাৎ যারা ভারতের প্রাচীন বাসিন্দা, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, এইসব যে জাতি আছে বা আরও তাদের শাখা প্রশাখা ভারতবর্ষের সেই প্রাচীনকাল থেকে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, পাহাড়ে জঙ্গলে এই আদিবাসী সম্প্রদায়কে নিয়ে তিনি সব লিখেছেন এবং তাদের হয়ে কাজ করেছেন। তিনি এই সকল সম্প্রদায়ের কে দূর থেকে দেখে লিখতেন না তাদের সম্বন্ধে, তাদের সমাজে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস বাস করতেন, তাদের সুখ দুঃখ আশা নিরাশা তাদের বঞ্চনা তাদের দৈনন্দিন জীবন তাদের অভাব অনটন সব নিজের চোখে দেখে উপলব্ধি করে সেগুলোকে তিনি কলমের আগায় তুলে ধরেছেন। সেই উপজাতীয় মেয়েদের ওপর শোষণ বঞ্চনা, মেয়েদের ওপর দীর্ঘকাল ধরে আমাদের দেশে মেয়েদের ওপর আমরা নানা রকম জুলুম চাপিয়ে দিয়েছি, মেয়েদেরকে আমরা ঘরবন্দি করে রেখে তাদের শিক্ষা থেকে দীর্ঘকাল বঞ্চিত করে তাদেরকে একটা অন্ধকার দিকে আমরা ঠেলে দিয়েছি। এই মেয়েদের জন্য আর একজন লেখিকা কলম ধরেছেন, তাঁরও লেখা এই মেয়েদেরকে নিয়ে, মেয়েদের শোষণ বঞ্চনাকে নিয়ে, তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। যাই হোক, তাঁর লেখা উপজাতিদের ওপর লেখা কাজের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তাঁর লেখা শতাধিক বইয়ের মধ্যে 1084 মা অন্যতম, শতাধিক 100-এর উপরে বই লিখেছেন, 1084 মা তাদের মধ্যে একটা। 1084 মাটা হচ্ছে আবার নকশাল আন্দোলনের ওপর লেখা, অর্থাৎ নকশাল আন্দোলনে কিছু খুব প্রতিভা সম্পন্ন যুবক যুবতীরা কিভাবে সেই আন্দোলনে সামিল হয়েছিল এবং কেন হয়েছিল, তাদের ভাগ্যে কি ঘটেছিল, কয়েকটা চরিত্র এবং গল্পের মধ্যে দিয়ে 1084 মাতে তিনি সেসব কথা বলেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল রুদালি, 19 নম্বর ধারার আসামি, প্রস্থান পর্ব, অরণ্যের অধিকার, অগ্নিগর্ভ, গণেশ চট্টি মুন্ডা ও তার তীর প্রভৃতি। তার মধ্যে রুদালি, অরণ্যের অধিকার এই বইগুলো ভীষণ বিখ্যাত, অগ্নিগর্ভ। তিনি 1997 সালে রামান ম্যাগসেসে পুরস্কার এবং 2006 সালে পদ্মবিভূষণ জ্ঞানপীঠ পুরস্কার এবং 2007 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন। মহাশ্বেতা দেবীর মহাশ্বেতা দেবীর মৃত্যুটা বলা নেই, কিন্তু মহাশ্বেতা দেবী যখন বইটা ছাপা হয়, বইটা লেখা হয়, তখন মহাশ্বেতা দেবীর মৃত্যু হয়ে গিয়েছে। আমি ঠিক ডেট এবং সালটা আমি একটু পরে বলে দেব, আগে গল্পটা সম্বন্ধে আমি একটু জেনে নিই। এই যে লক্ষ্মণের মা গল্পটা, সেখানেও মহাশ্বেতা দেবী একদম দরিদ্র খেটে খাওয়া মানুষগুলোর মধ্যে থেকে একজনকে নায়িকা করে তাকে নিয়ে গল্পটা লিখেছেন, যার কথা বলা হয়েছে যে লক্ষ্মণের মা নাম ভূমিকায় যে আছে, যে গল্পের মূল চরিত্র, সে কিন্তু ওই রকম ওই বুন্দেলখণ্ড ঝাঁসি সেই অঞ্চলের একটা খেটে খাওয়া শ্রমজীবী মহিলা, তাকে নিয়েই আমাদের গল্প। পটভূমিকাটা সিপাই বিদ্রোহ, 1857 সালে সিপাই বিদ্রোহ ঘটেছিল, ভারতের জাতীয় আন্দোলনের যে কটা জাতীয় আন্দোলন হয়েছিল তার মধ্যে একটি অন্যতম বিখ্যাত একটা জাতীয় আন্দোলন, দেশকে স্বাধীন করবার, দেশ থেকে ইংরেজকে তাড়িয়ে আমাদের দেশকে স্বাধীন করার ক্ষেত্রে যে বিরাট বিরাট আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে এই সিপাই বিদ্রোহ অন্যতম। এগুলো আমরা সবাই ইতিহাস বইয়ে পড়েছি। সেই 1857 সালের মহাবিদ্রোহকে অবলম্বন করে তাকে পটভূমি করে গল্পটা লিখলেন। সেই বিদ্রোহের কথা আছে, ঘটনার স্থান হচ্ছে ঝাঁসি। ঝাঁসি বিখ্যাত হয়েছে রানী লক্ষ্মীবাঈয়ের জন্য, এ কথা আমরা জানি। রানী লক্ষ্মীবাঈকে নিয়ে এই কয়েক বছর আগে একটা সিনেমাও হয়ে গিয়েছে, অনেকে হয়তো দেখেওছে, ছাত্রছাত্রীরা, তারা সেই রানী লক্ষ্মীবাই এই গল্পের মধ্যে আছেন তবে মুখ্য ভূমিকায় নেই। তার উপস্থিতি লেখিকা খুব কৌশলে আমাদের জানিয়ে দিয়েছেন, তিনি আছেন, তিনি যে রানী লক্ষ্মীবাই সেটা আকারে ইঙ্গিতে আমাদের বলে দিয়েছেন। এটা ছোট গল্প, ছোট গল্পে লেখক লেখিকা যেভাবে ইঙ্গিত সংকেতের মধ্যে দিয়ে, ইঙ্গিতের মধ্যে দিয়ে আমাদের জানিয়ে দেয়, বাকিটা আমাদের ধরে নিতে হয়, সেখানেই লেখক লেখিকাদের চাতুর্য, প্রতিভা, ট্যালেন্ট, শিল্প নৈপুণ্যতা। এখানেও সেই রানী লক্ষ্মীবাইয়ের উপস্থিতি আমরা জানতে পারি কিছু আকার ইঙ্গিতের মধ্যে দিয়ে, লেখিকা কিছু টাচ দিয়ে দিয়েছেন। সময়টা রানীর সময়, রানী লক্ষ্মীবাইয়ের সময়, জায়গাটার কথা তিনি বলেছেন, সময়টা সিপাহী বিদ্রোহ তাও বলে দিয়েছেন, কিন্তু এমন তার মধ্যে দিয়ে গল্পটাকে এমনভাবে বলে দিয়েছেন যে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এই রানী হচ্ছে লক্ষ্মীবাঈ, সময়টা সিপাহী বিদ্রোহ এবং স্থান হচ্ছে ঝাঁসি, উত্তর ভারতের একটা বিখ্যাত শহর এবং ঐতিহাসিক শহর উত্তরপ্রদেশে। তা আমাদের এখানে লক্ষ্মণের মা, গল্পটার নাম লক্ষ্মণ মানে হচ্ছে লক্ষণ, গল্পের নায়িকা সেই লক্ষ্মণের মা। লক্ষ্মণ তার নিজের সন্তান নয়, এক সাহেবের সন্তান, কিন্তু সাহেবের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবেসে কিভাবে তার সেই সন্তানের উপর, তার অন্যের সন্তানের উপর তার নিজের মাতৃ স্নেহ ঝরে পড়েছিল, মাতৃ স্নেহ উদ্বেল হয়ে উঠেছিল, তারই গল্প হচ্ছে লক্ষ্মণের মা। এবং মা সত্যি একজন মায়ের কাছে যদি সে সত্যি মায়ের ভূমিকা নেয়, তাহলে সে রক্ষা করবার জন্য যে সে কতখানি কি করতে পারে নিজের সন্তানের মতো, তারই গল্প হচ্ছে আমাদের এই লক্ষ্মণের মা। সেটা আমরা পড়তে পড়তেই আমরা জানব এবং বিশ্লেষণ করব। এখানে আমরা যে লেখক পরিচিতি আমরা জানলাম তার মধ্যে থেকে মহাশ্বেতা দেবীর জন্ম জানতে হবে, মৃত্যু জানতে হবে, কবে কোথায়। জন্মটা আমরা জানি, আমরা মৃত্যুটাও জানিয়ে দেব। তার পিতার নাম, বিখ্যাত একজন ব্যক্তি মনীষ ঘটক, সাহিত্যিক। তার কাকার নাম বিখ্যাত চিত্র পরিচালক, ফিল্ম ডিরেক্টর ঋত্বিক ঘটক, এটা মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। তার লেখার বিষয়বস্তু কি হলো, কি ছিল, তিনি বিভিন্ন লেখার মধ্যে দিয়ে উপজাতি ও মেয়েদের উপর শোষণ ও বঞ্চনার কথা তুলে ধরেছেন, তার তাহলে তার লেখার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন উপজাতি, ট্রাইবাল শ্রেণীর মানুষদের শোষণ নিপীড়নের কথা, মেয়েদের ওপর শোষণ বঞ্চনার কথা তিনি তার লেখায় তুলে ধরেছেন। তিনি কি কি পুরস্কার পেয়েছেন, কি জন্যে পেয়েছেন, তার বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম, হাজার চুরাশির মা বিখ্যাত একটা গ্রন্থ, অরণ্যের অধিকার বিখ্যাত একটা গ্রন্থ, অগ্নিগর্ভ বিখ্যাত একটা গ্রন্থ, এই বইগুলোর কথা মনে রাখতে হবে। আর একটা মনে রাখতে হবে, লক্ষ্মণের মা তো একটা ছোট গল্প, আর এরকম ছোট গল্প মহাশ্বেতা দেবীর আমরা জানি নাকি কিছু? হ্যাঁ জানি, হারুন সালেমের মাসি, হারুন হায়াকার রহস্য মধ্যের নাম, হারুন সালেম দন্তের সায়কার লয়কার ম, হারুন সালেমের ময়কার র মাসি, ময়কার দন্তের সহিষ্ণু মাসি, এটাও একটা বিখ্যাত তার ছোট গল্প। যদি বলে যে মহাশ্বেতা দেবীর আরেকটি ছোট গল্পের নাম করো, হারুন সালেমের মাসি। এবার আমরা গল্পটা পড়ব, কিছুটা পড়ব, তার আগে আমি বলে নিই গল্পটা সিপাহী বিদ্রোহের পটভূমিকায় লেখা, রানী লক্ষ্মীবাঈয়ের সময়কার ঘটনা। রানী লক্ষ্মীবাঈয়ের জায়গা সেই ঝাঁসি শহরে ঘটনাটি ঘটেছিল। এবার সুতরাং একটা ঐতিহাসিক পটভূমিকে অবলম্বন করে লেখিকা গল্পটা তৈরি করেছে। এখানে যে চরিত্রগুলো, প্রধান প্রধান যে চরিত্রগুলো পাব, সেগুলো বিশেষ করে যাকে কেন্দ্র করে গল্পটা এগিয়েছে, যে লক্ষ্মণের মা, তার ছেলে, সাহেবদের নাম, সাহেবদের ছেলে, এগুলো কাল্পনিক চরিত্রও হতে পারে, কিন্তু সময়টা, সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো, সেগুলো কিন্তু কাল্পনিক নয়, সেগুলো ঐতিহাসিক। সেই সিপাহি বিদ্রোহ ঘটেছিল, ঝাঁসি রানী ছিলেন লক্ষ্মীবাঈ, ঝাঁসির রানীর ওপর ইংরেজরা কিরকম জুলুম চাপিয়ে দিয়েছিল সেগুলো এই গল্পে আছে, সেগুলো আমরা জানবো, সেগুলোও সত্যি। কিন্তু যে গল্পের নায়িকা গঙ্গা, টার্নবুল সাহেব, তার ছেলে বিল, গঙ্গার ছেলে রাম, এই চরিত্রগুলো কাল্পনিকও হতে পারে, কল্পনা থেকেও লিখতে পারে। এইবার আমরা পড়ছি গল্পটা। জুন মাসের 2-3 তারিখ থেকে গঙ্গা বুঝতে পেরেছিল গতিক সুবিধার নয়, গতিক মানে অবস্থা। জুন মাসের 2-3 তারিখে আমরা ইতিহাসে জানতে পারি সিপাহী বিদ্রোহ মিরাটে শুরু হয়েছিল 10-ই জুন থেকে। গঙ্গা প্রথম গল্পের প্রথম লাইনে আমরা গল্পের নাম, নায়িকার নাম পেয়ে গেলাম, গঙ্গা। এ কিভাবে লক্ষ্মণের মা হয়ে উঠল, আদৌ লক্ষ্মণ তার সন্তান নয়, কিন্তু তবুও সে লক্ষ্মণের মা কি করে হয়ে উঠল এবং সেই সন্তানের জন্য সে কি কি করেছিল, এই হচ্ছে আমাদের গল্পের বিষয়বস্তু। জুন মাসের 2-3 তারিখ থেকে গঙ্গা বুঝতে পেরেছিল গতিক সুবিধার নয়, 2-3 তারিখ জুন মাসে, তখনও বিদ্রোহ লাগেনি, কিন্তু হঠাৎ করে তো মাটি ফুঁড়ে বিদ্রোহ লাগে না, তার আস্তে আস্তে খবর ছড়াতে ছড়াতে, তারপরে অবস্থা আস্তে আস্তে গরম হতে হতে, উত্তপ্ত হতে হতে, এক সময় সেই লড়াই বিদ্রোহ সেগুলো ঝাঁপিয়ে পড়ে। তাই গঙ্গা তখন থেকে জুন মাসের শুরু থেকে বুঝে ফেলেছিল অবস্থা ভালোর দিকে যাচ্ছে না, চারিদিকে একটা বিদ্রোহের আবহাওয়া গড়ে উঠছে, সেই জন্যেই বলল গতিক সুবিধার নয়, অবস্থা ভালো নয়। গঙ্গার বর, এবার এখানে গঙ্গার পরিবারের একটা খুব সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছে, আমরা আস্তে আস্তে আরো পরিচয় পাব। এখানে কি বলছে দেখা যাক। গঙ্গার বর যতদিন বেঁচে ছিল ততদিন ঘোড়ার ঘাস যোগান দিত কেল্লায় আর রানীমহলে। তাহলে গঙ্গার বরের কাজ ছিল কেল্লায়, কেল্লা মানে ফোর্ট, ইংরেজিতে ফোর্ট বলে, কেল্লা দুর্গ, সৈন্য টৈন্য থাকে, তাদের অনেক ঘোড়া থাকে, বা তখনকার দিনে সাধারণ মানুষও যাতায়াতের জন্য ঘোড়া ব্যবহার করত, সুতরাং মানুষের ঘরে ঘরেও, প্রত্যেকের ঘরে না হলেও অনেক লোকের ঘরে ঘোড়া থাকত, সুতরাং ঘোড়ার জন্য ঘাসের একটা বিরাট চাহিদা ছিল, সেই ঘাস বিক্রি করত, মাঠ থেকে ঘাস কেটে এনে বিক্রি করত কেল্লায় রানীমহলে, রানী যেখানে থাকে, এই রানী কিন্তু রানী লক্ষ্মীবাঈ, সেটা আমরা আগেই বললাম, আকারে ইঙ্গিতে জানতে পারবো, সেই রানী যেখানে থাকেন তারও সৈন্য বাহিনী আছে, তারও অনেক ঘোড়সওয়ার আছে যারা ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ায়, তার কাজের লোক, সুতরাং তাদেরকে ঘাসের যোগান দিত, ঘাস জোগাড় করে এনে দিত গঙ্গার বর, ঘাস কাটতে গিয়ে ওকে সাপে কামড়ায়। কাকে? গঙ্গার বরকে। মাঠে ঘাটে যে সাপ থাকে সেই সাপের কামড়ে গঙ্গার বর মারা যায়। ও মরে যাওয়ার পর গঙ্গার ঘাস কাটে না, তবে উপোস করে মরেনি, উপোস করা মানে না খেতে পে, স্বামী কাজ করতো, স্বামী মারা গেল অপঘাতে সাপের কামড়ে, মরার বয়স হয়নি তবুও মারা গেল। তাহলে গঙ্গা খাওয়া দাওয়া, একটা ছেলে আছে নিজের পেট চালানো, ছেলের পেট চালানো, খিদে মেটানো, এগুলোর জন্যে কি করে চলতো? না, গঙ্গাকে কিন্তু না খেতে পেয়ে মরতে হয়নি, তার ছেলেকেও না। তার একটা ব্যবস্থা হয়ে গিয়েছিল। ব্যবস্থা কে করেছিল? রানী লক্ষ্মীবাঈ করে দিয়েছিল, সেটাই বলছে। ওর ছেলে রামের হাত ধরে ও চলে গিয়েছিল রানীমহলে, অর্থাৎ রানী যেখানে বাস করেন সেইখানে, রানীর দরবারে। দরবার মানে রাজসভা। রানীর দরবারে যাওয়ার সময় ছিল তিনটের সময়, বেলা তিনটের সময়। সকালে স্নান আর পুজো হয়ে গেলে রানী তার মহলের মানে তার ঘরে, তার বাড়িতে বড় ঘরে এসে বসেন, একটু ভজন গান শোনেন। ভজন গান কাকে বলে? ঈশ্বরকে ভজনা করার জন্য যে গান তাকেই ভজন গান বলে। সেই ভজন গান শোনেন, তারপর শহরের মানি গুণী লোকেরা দেখা করতে আসে, মন্ত্রীরাও আসে। রানী তিনি পুরো ঝাঁসি নগরের রানী, সুতরাং তার সুনামের জন্য, তার প্রভাব প্রতিপত্তির জন্য শহরের মানিগুণীরা তো আসবেই। তাদের সাথে সে তিনটের পরে তিনি দেখা করেন, মন্ত্রীদের সাথে মন্ত্রণাও করেন, মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন কাজের পরামর্শ করেন। রানী বসেন চৌকিতে চারপাইয়ের ওপর, পাশে বসে দামোদর ওর ছেলে। এই দামোদর কিন্তু ওর নিজের ছেলে নয়, অ্যাডপ্ট করা, দত্তক নেয়া। রানী অর্থাৎ রানী লক্ষ্মীবাঈয়ের স্বামীর নাম ছিল গঙ্গাধর রাও, তাদের একটা ছেলে হয়েছিল। অর্থাৎ গঙ্গাধর রাও আর রানীর একটা ছেলে হয়, ছেলেটি মারা যায়, বেঁচে ছিল মাত্র চার মাস। তা চার মাস বেঁচে থাকার জন্য এখন সিংহাসনের জন্য তো একটা উত্তরাধিকার রাখতে হবে, কে রাজার পর কে সিংহাসনে বসবে, এই জন্যে তিনি দত্তক নিলেন। দত্তক নিয়েছিলেন গঙ্গাধর রাও তার জেঠুতো ভাইয়ের ছেলেকে তিনি দত্তক নিয়েছিলেন। তার আসল নাম ছিল আনন্দ রাও, কিন্তু যেহেতু রানীর ছেলের নাম, যে ছেলেটা মারা যায় চার মাস বয়সে, তার নাম ছিল দামোদর রাও, সুতরাং রানী সেই দত্তক নেয়া আনন্দ রাওয়ের নাম পাল্টে দিয়ে দামোদর রাও রেখেছিলেন। সেই দামোদর, সে এখন ছোট। রানী বসেন চৌকিতে, পাশে বসে দামোদর ওর ছেলে। যে দেখা করতে আসে সে সামনে এটা ওটা উপহার রাখে রানীকে সন্তুষ্ট করার জন্য। রানী তা থেকে একটু করে শুকনো নারকেল বা সুপুরি তুলে নেন, তার মানে এই রকম সুপুরি নারকেল এইসব ফল ফুলারি যে যেমন পারত আনত। গঙ্গা রানী মহলে গিয়ে, গঙ্গার স্বামী মারা গিয়েছে, তাহলে তার ব্যবস্থা কি হবে? এই জন্যে গঙ্গা রানী মহলে, যাতে রানীর সঙ্গে দেখা করতে পারে, তার একটা ব্যবস্থা করবার জন্যে গঙ্গা রানী মহলে গিয়ে রানীর বুড়ি দাসী যমুনাবাইকে ধরেছিল। বলেছিল, গঙ্গা বলেছিল, আমায় দেখা করিয়ে দাও দেখি, আমায় দেখা করিয়ে দাও দেখি রানী সাহেবার সঙ্গে, যমুনাবাইকে গঙ্গা বলেছিল। তখন যমুনাবাই তাকে দেখে, গঙ্গাকে দেখে বলল, হাতে কিছু নিয়ে যেতে হয়, কি এনেছিস? গঙ্গা কয়েকটা ভুট্টা এনেছে, ভুট্টা একরকম শস্য আমরা জানি, বর্ষাকাল শ্রাবণ মাস ভাদ্র মাসে এই রাস্তার ধারে ধারে বিক্রি হয়, এবং আগুনে সেঁকে একটু লেবু দিয়ে একটু নুন দিয়ে দেয়, আমরা খাই, বেশ চমৎকার লাগে। সে কয়েকটা ভুট্টা নিয়ে এসেছিল, কে না জানে রানী ভুট্টা খেতে ভালোবাসেন, অর্থাৎ এই রানী লক্ষ্মীবাঈ যে ভুট্টা খেতে খুব ভালোবাসতেন এ কথা সকলেই জানে। এমন কথা কে শুনেছে বলো? অর্থাৎ রানী, সে তো রাজসিক খাবার খাবে, রাজভোগ খাবে, পোলাও কালিয়া খাবে, মানে রাজা রাজারা ভালো ফল খাবে, তা না, আমাদের এই রানী ভুট্টা খেতে ভালোবাসে, এমন কথা কেউ কখনো শুনেছে যে কোনো দেশের রানী রাজা ভুট্টা খায়? না হয় কোম্পানি ঝাঁসি রাজ্য নিয়ে নিয়েছে, তবু তুমি রানী তো বটে, তুমি ভুট্টা পুড়িয়ে আদার রস আর নুন মেখে কচকচ করে খাবে, তোমার খাওয়া উচিত মিঠাই মিষ্টান্ন, এইসব খাওয়া উচিত, ভালো ভালো ফল আপেল আনারস আঙুর এইসব খাওয়া উচিত, তুমি ভুট্টা খাবে। এই যে একটা কথা বলল, না হয় কোম্পানি ঝাঁসি রাজ্য নিয়ে নিয়েছে। কোম্পানি, কোম্পানি কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1857 সালের বিদ্রোহের 800 বছর, 1757, সেই পলাশির যুদ্ধের পর 1757 থেকে 1857 এই 100 বছর আমাদের ভারতবর্ষে রাজত্ব করে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা ইংল্যান্ডের একটা ব্যবসার কোম্পানি। এখন সেই কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন তখন লর্ড ডালহৌসি। তিনি একটা নীতি তৈরি করেছিলেন, একটা নিয়ম তৈরি করেছিলেন, এটার নাম হচ্ছে সত্য বিলোপ নীতি, অর্থাৎ অধিকার কেড়ে নেওয়া নীতি। কি করতেন তিনি? ইংরেজরা তখন ছলে বলে কৌশলে এক এক করে বিভিন্ন রাজ্যের রাজার রাজ্য নানা রকম কায়দা কানুন করে নিজেদের দখলে নিয়ে আসছে। তা সেই ডালহৌসি সেই সত্য বিলোপ নীতিতে ঘোষণা করেছিলেন যে 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 রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা যাবে, পুত্রহীন হয়ে মারা যাবে, বা যার কোনো নেক্সট জেনারেশন পরের উত্তরাধিকার থাকবে না, সেই রাজ্যটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজে করে নিয়ে নেবে। ঝাঁসি এতদিন স্বাধীনভাবে রাজত্ব করত, কিন্তু আগেই বললাম যে গঙ্গাধর রাওয়ের একটি ছেলে হয়েছিল বটে রানী লক্ষ্মীবাঈয়ের গর্ভে, কিন্তু সে মারা যায় মাত্র 4 মাস বয়সে। তখন রানী লক্ষ্মীবাঈ এই গঙ্গাধর রাও তার জেঠতো ভাইয়ের ছেলে আনন্দ রাওকে দত্তক নেয়, কিন্তু ডালহৌসি এটা মানতে চাইলেন না। দত্তক নেওয়া কোন সন্তান কে তিনি মানতে চাইলেন না, সুতরাং রানীর রাজত্ব কোম্পানি নিয়ে নিল। কোম্পানির সমস্ত রাজ্য নিয়ে নিল রানীর, তার বিনিময়ে রানীকে বছরে 60,000 টাকা দেবে, 60,000, এতে রানীকে সব চালাতে হবে। এটা হচ্ছে তার বার্ষিক, কোম্পানির কাছ থেকে তার বার্ষিক সাহায্য। সেই এটা কিন্তু ইতিহাসের সত্যি। তাই লেখিকা খুব চতুরতার সঙ্গে, খুব শিল্পসম্মতভাবে, আর্টিস্টিকভাবে আমাদের ইতিহাসের এই দিকটা তুলে ধরল গঙ্গার ভাবনার মধ্যে দিয়ে, গঙ্গার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। সুন্দরভাবে কথাটা লিখলো, না হয় কোম্পানি ঝাঁসি রাজ্য নিয়ে নিয়েছে, এই কারণেই নিয়ে নিয়েছে, তবু তুমি রানী তো বটে, তুমি ভুট্টা পুড়িয়ে আদার রস আর নুন মেখে কচকচ করে খাবে, গঙ্গা বেটে খাটো মানুষ তবে খুব শক্তি রাখে শরীরে, একটা জামার ওপর কোনোই পর্যন্ত চলি পড়া, উপরের যে ওরা তো আমাদের, ওরা নন বেঙ্গলি অর্থাৎ বাঙালি নয়, উত্তরপ্রদেশের লোক ওরা ঝাঁসি, ওদের মহিলাদের এইরকমই নিচের অংশে ঘাগরা আর উপরে ওই রকম একটা ফুল আঁকা জামা। আমরা ওই বিভিন্ন রাজ্যের মহিলাদের বা পুরুষদের ছবি দেখতে গেলে টিভি টিভিতে বা ইন্টারনেটে, তখন ওই উত্তর ভারতের ওই গ্রাম্য মহিলাদের বা যারা খেটে খাস শ্রমজীবী মানুষ তাদের পোশাক আশাক এইরকমই, কোনোই অবধি চলি পড়া, চলি মানে মেয়েদের জামা, মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা, ঘোমটার ঘাগরা সবই কালো রঙের, কার? গঙ্গার। গরিব মানুষ, কালোই ভালো, ময়লা কম হয়, এদের তো খেটে খেতে হয় প্রতিদিন, তাদের পরিশ্রম না করলে তাদের পেটের ভাত জোটাতে পারে না তারা। তাই এই পরিশ্রমের জন্য অনবরত জামা কাপড় নোংরা হয়। গঙ্গা কালো রঙের জামা, কালো রঙের ঘাগরাই পরে, কালো রঙের ওড়নাই ব্যবহার করে, কারণ তাতে ময়লা কম হয়। পরিশ্রমী মানুষদের অত সেজে গুজে দরকারটা কি? যমুনাবাইও পেছন পেছন এসেছিল। কোথায় এসেছিল? গঙ্গা যখন বলল আমাকে রানীর সঙ্গে দেখা করিয়ে দাও, তখন যমুনাবাই বলল কি এনেছি সাথে করে, রানীকে রানীর সঙ্গে দেখা করতে গেলে কিছু দিতে হয়। তখন ভুট্টা দেখিয়ে বলল কিছু ভুট্টা এনেছি। রানীকে তো লোকে এইসবই দেয়, নারকেল দেয়, সুপারি দেয়, আগেই বলে নিল গঙ্গা ভুট্টা এনেছে। তখন যমুনাবাই রানী যমুনাবাই গঙ্গাকে রানীর কাছে দেখা করতে নিয়ে যাওয়ার জন্যে লক্ষ্মীবাই এই রানী লক্ষ্মীবাই এক জায়গায় বসে আছেন, গঙ্গা এগিয়ে যাচ্ছে, তার পেছন পেছন যমুনাবাইও যাচ্ছে। এবার যমুনাবাইয়ের একটা পরিচয় দিচ্ছে। যমুনাবাই 50 বছর ধরে এই রাজবাড়ির দাসী হয়ে আছে। এখন 4টি সলতে পাকায় একটু গল্প করে, এই তার কাজ। 50 বছর ধরে যে রাজবাড়ির দাসী হয়ে আছে, কাজের লোক, রানীর কাজের লোক হয়ে আছে, তাহলে সে এখন বৃদ্ধা, এখন ভারী কোনো কাজ করতে পারে না যমুনাবাই। এখন 4টে সলতে পাকায়, তখন তো আর ইলেকট্রিকের এইরকম আলো ছিল না, তখন আগুনের আলো। আগুনের আলো জ্বালাতে গেলে তার জন্যে কাপড় বা তুলোর সলতে তৈরি করতে হয়, সেগুলো পাকাতে হয়, সরু সুতোর মতো করতে হয় বা দড়ির মতো করতে হয়। সেইগুলো তৈরি করে যমুনাবাই বসে বসে, আর কি করে, একটু গল্প করে রানীকে, রানীর সঙ্গে একটু গল্প করে তার সময়টাকে কাটায়, এই তার কাজ। এখন আর ভারী কাজ তার ভাগ্যে নেই, অন্যান্যরা সব করে। যমুনাবাই রানীর সামনে এসে গঙ্গাকে দেখিয়ে বলল এর নাম গঙ্গা, এর বিধবা হয়েছে, এর বর ঘাস কাটত। এটা কার কথা? যমুনাবাইয়ের কথা। কাকে বলল? রানী, রানীকে বলল। অর্থাৎ এখানে রানীর ডিরেক্ট সরাসরি নাম না বললেও আমরা আকারে ইঙ্গিতে লেখিকা বলে দেবেন যে ইনি হচ্ছেন সেই রানী লক্ষ্মীবাই। জানি, দামোদর হঠাৎ বলল, ও রামকে চিনতে পেরেছে। অর্থাৎ গঙ্গা একা যায়নি, ছেলে রামকেও নিয়ে গিয়েছে সঙ্গে করে, ছেলের হাত ধরে এসেছে। এবার এই রামকে রানী লক্ষ্মীবাইয়ের ছেলে দামোদর চিনত, সেই কথাটাই দামোদর বলে উঠল। হ্যাঁ জানি, দামোদর হঠাৎ বলল, ও রামকে চিনতে পেরেছে। ও জানো? কেমন করে জানলে? রানী জিজ্ঞাসা করলেন। কাকে জিজ্ঞাসা করলেন? দামোদরকে। দামোদরকে মানে কে? নিজের ছেলে ঠিক নয়, দত্তক নেয়া ছেলেকে। দামোদরের পরিচয় আমি গল্পে দেয়ানি, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে সকলকে জানিয়ে দিয়েছি। জানো কেমন করে জানলে? রানী জিজ্ঞাসা করলেন। সারঙ্গীকে ঘাসত ও দিতে আসতো বাবার সঙ্গে, তখন দেখেছি। সারঙ্গীকে? সারঙ্গী রানীর ঘোড়ার নাম। রানী বললেন, কি বলবে তুমি বলো। অর্থাৎ এই পর্যন্ত হয়ে গেল। এবার রানী লক্ষ্মীবাই সরাসরি গঙ্গার দিকে তাকিয়ে বলল যে বলো, এবার কি বলবে তুমি। এবার গঙ্গা ভাবছে, রানী হয়েছে তো কি হয়েছে বাপু, মনে মনে ভাবছে গঙ্গা। গঙ্গার চেয়ে তুমি বছর দশকের ছোট হবে। গঙ্গা বলল, এবার মুখে বলছে, তার আগের কথাগুলো সে ভেবে নিল। রানীকে দেখে গঙ্গা বুঝতে পারলো, আগে হয়তো সেরকম ভাবে দেখেনি, রানীকে দেখে গঙ্গা বুঝতে পারল রানীর বয়স তার থেকে অন্তত 10 বছরের কম। সুতরাং গঙ্গা ভেবেছিল রানীকে একটু তোষামোদ খোষামোদ, মানে রানীকে যেভাবে কথা বলতে হয় সেই রকম ভাবে কথা বলবে, কিন্তু এখন দেখলো না, তার থেকে বয়সে অনেক ছোট, অত ভেবেচিন্তে কথা বলার দরকার নেই। তাই বলল মানে যেভাবে অন্যান্য জনের সঙ্গে কথা বলে সেইভাবেই গঙ্গা বলল, আমি কি না খেয়ে মরবো তোমার আশ্রয়ে থাকতে? তুমি তো সবাইকে তোমার রাজ্যে, আমরা জানি যে রানী লক্ষ্মীবাঈয়ের রাজ্যে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বাস করত, তুমি তো সবার সুবিধা অসুবিধা দেখো, গরিবদের দুঃখ যন্ত্রণা কষ্ট দেখো, তাহলে তোমার আশ্রয়ে থাকবো, তাহলে আমি কি না খেতে পেয়ে মরবো? আমার স্বামী মারা গেছে। রানীর হাসি পেল, দুঃখ হল। কেন হাসি পেল, কেন দুঃখ হল? হাসি পেল গঙ্গার কথা বলার ধরন দেখে, আবার দুঃখ হল এই জন্যে, হাসিটাও এই জন্যে যে এমন একজনের কাছে গঙ্গা কিছু চাইতে এসেছে যে তার নিজেরই কিছু, তার যখন রাজত্ব ছিল তখন তো রানী অনেক কিছু অনেককে দিতে পারতেন, কিন্তু সেই রাজ্য রানীর নেই, তার ক্ষমতাও নেই, কোম্পানি সমস্ত নিয়ে নিয়েছে, তিনি এখন বেঁচে আছেন কোম্পানির সাহায্য থেকে। কোম্পানি যেভাবে সাহায্য করে, বার্ষিক 60,000 টাকা দেয় কোম্পানি রানীকে, আগেই বললাম যেভাবে সাহায্য করে তাতেই রানীর চলে। তাই রানী এই জন্যে হাসলো এবং দুঃখ পেল, হলো হাসি পেল এই জন্যে যে এমন একজনের কাছে সে চাইতে এসেছে যে যার কাছে কিছুই নেই, সে নিজেই এখন ভিখারি, তাকে নির্ভর করতে হয় কোম্পানির কাছে। আর দুঃখ হলো এই জন্যে যে রানী এর আগে সমস্ত গরিব দুঃখীদের যা অসুবিধা সেগুলো মেটানোর চেষ্টা করেছে। গঙ্গার দুঃখে সেও দুঃখী, গঙ্গার স্বামী মারা গিয়েছে, স্বামী কাজ করত, সুতরাং এখন গঙ্গা সত্যি চলবে কি করে, সেই দুঃখে তিনিও দুঃখী। তিনি একজন প্রজাবৎসল রানী, প্রজাদের সুখ সুবিধা তিনি দেখতেন মন দিয়ে, তাই সেই দুঃখ থেকেই তিনি বললেন, রাজ্য কি আমার আছে, আমি যা পাই তাতে আমারই চলে না, কি ব্যবস্থা তোমার করি বলতো? রানীর যথা সর্বস্ব গয়নাগাটি টাকা করি সব যে ইংরেজরা কেড়ে নিয়ে রেখে দিয়েছে, এ কথার ঝাঁসিতে কে না জানে, সবাই জানে, এটা লেখিকা আমাদের জানিয়ে দিলেন। রানী আবার বললেন, আচ্ছা রামের বাবা কিছুই রেখে যায়নি? রামের বাবা মানে গঙ্গার স্বামী, কিছু রেখে যায়নি? তখন গঙ্গা এই কথাটা শুনে মজা পেল, বেশ মজা করে বলল, হ্যাঁ তা রাখবে না কেন, ঢোল বাজিয়ে গান গাইতো, ঢোলটা রেখে গিয়েছে, আর ঘাসের আঁটি বাঁধতো, সে দড়িটা আছে, আর আছে দুটো গরু, কিন্তু সে কিন্তু আমার নিজের, অর্থাৎ এই গরু দুটোতে কারো কোনো অধিকার নেই, গঙ্গার স্বামীরও ছিল না। সেই গরু দুটো কি করে গঙ্গা পেয়েছে, বাছুর পুষে বড় করে দিয়েছিলাম তাই তো গাই পেয়েছি, রানীকে বলল, এগুলোকে পোষানি নেয়া বলে। একজনের এক বড় লোক ধনী, তাদের গরু আছে, গরুর একটা বাছুর হলো, একটা বাচ্চা হলো, তখন অনেকে অনেক গরিব মানুষ সেই বাছুরটাকে নিয়ে লালন পালন করে, তাকে খোল খড় এইসব খাওয়ায়, খাইয়ে আস্তে আস্তে বড় করে তোলে। তাহলে কি হলো, যার গরুর বাছুর হলো তার সেই বাছুরটার পেছনে খরচ খরচা করতে হলো না, যে বাছুরটাকে নিয়ে গেল সেই বাছুরটাকে বড় করতে সেই খরচ খরচা যোগালো, খড় খাওয়ালো, খোল আনালো। এবার সেই বাছুরটা যখন বড় হবে, বড় হয়ে সেই অর্থাৎ একটা পূর্ণবয়স্ক একটা গরুতে পরিণত হবে, সেই গরুটা যে আবার আর একটা নতুন বাছুর দেবে, সেই বাছুরটা যে এতদিন সেই গরুটাকে লালন পালন করেছে তার নিজের কাছে রেখে দিয়ে গরুটা যার কাছ থেকে সেই বাছুর অবস্থায় এনেছিল তাকে ফেরত দিয়ে দেবে। তাতে কি হলো, সেই বাছুরটাকে বড় করে একটা পূর্ণ বয়স্ক গরু যে সে খাইয়ে দাইয়ে তৈরি করলো, তার বিনিময়ে সেই গরুর প্রথম বাছুরটা সে পেল। আর গরুটা যার কাছ থেকে নিয়েছিল তাকে ফেরত দিয়ে দিল। এইরকম ভাবে অনেকে পোষাণী নিয়ে গরু মোষ পালন করে, গঙ্গাও তাই করেছিল। তা বাছুর পুষে বড় করে দিয়েছিল কারো, সেই জন্যে দুটো গাই পেয়েছি, সেই যার বাছুর পুষে বড় করে দিয়েছিল তার হয়তো প্রথমে একটা বাছুর পুষে বড় করে দিল তার জন্যে একটা গাই পেল, আবার পরের বার আর একটা বাছুর বড় করে দিল তার জন্য আর একটা গাই পেল। এইভাবে গঙ্গা নিজেই সেইভাবে সেই গাই দুটোকে পেয়েছে, তাকে কিনতে হয়নি, এইভাবে সে পেয়েছে। সুতরাং গঙ্গা বেশ গর্বের সঙ্গে বলল, ও দুটো রামের বাবার নয়, তার স্বামীর নয়, ওটা আমার, আমার নিজের চেষ্টায় ওই গাই দুটোকে লাভ করেছি। তখন রানী বললেন, দুধ দেয়? হ্যাঁ দেয় বই কি। রানী বললেন, তবে তুমি সবটা দুধ এখানে দিয়ে যেও রান্নাঘরে, এই টাকাটা রাখো দুধের আগাম দাম পেলে। অ্যাডভান্স দিয়ে দিলেন রানী, আগে থেকেই কিছুটা দাম দিয়ে দিল। গঙ্গা ঢিপ করে সাষ্টাঙ্গে প্রণাম করল। সাষ্টাঙ্গে মানে আটটা অঙ্গ, শরীরের আটটা অঙ্গ মাটিতে ছুঁয়ে যে প্রণাম তাকে বলে সাষ্টাঙ্গ। অষ্ট অঙ্গ দ্বারা যে প্রণাম, সেই অষ্ট অঙ্গ শরীরের কি কি, হাত পা হাঁটু বুক মাথা দৃষ্টি বুদ্ধি বাক্য, অর্থাৎ সম্পূর্ণরূপে শুয়ে পড়ে সারা শরীরটা মাটিতে ঠেকিয়ে যে প্রণাম, সেইভাবে গঙ্গা প্রণাম করল রানীকে সাষ্টাঙ্গে, অষ্ট অঙ্গের সঙ্গে। এই স কথাটা লাগানো মানে স প্লাস অঙ্গ অষ্ট অঙ্গ, স প্লাস অষ্ট অঙ্গ সাষ্টাঙ্গ, সন্ধি করে। ছেলেকেও প্রণাম করতে বলল। রাম হাঁ করে রানীর সাদা শাড়ি, এত বড় খোঁপা আর হাতের হীরের বালা দেখছিল, সে তো শিশু রাম, ওই রকম ধবধবে শাড়ি খোঁপা সাদা শাড়ি, কারণ তখন রানী বিধবা, রানীর নিজের স্বামী গঙ্গাধর রাও মারা গিয়েছেন, রানীর স্বামীর নাম গঙ্গাধর রাও, ছিল হাতে, এইসব হাঁ করে দেখছিল। গঙ্গার কি আর এই সকালে রানী দেখবার সময় আছে, ছেলে দেখছে, কিন্তু গঙ্গার সেই সময় নেই, কারণ গঙ্গার অনেক কাজ। সেই থেকে গঙ্গা রানী মহলে দুধ দেয়, আজ কদিন হলো, দুধের ব্যবস্থা করেই গঙ্গা প্রায় ছুটে ছুটে বে। তাই আমি মারা যাওয়ার পর গঙ্গাকে উপোস করে মরতে হয়নি, উপোস করে থাকতে হয়নি, না খেয়ে থাকতে হয়নি, তার ব্যবস্থা এইভাবে রানী করে দিল। দুধ বিক্রি করে রানী মহলে করে গঙ্গার নিজের এবং তার ছেলে খাবার দাবার খাওয়া পড়া চলত, রানী সব ব্যবস্থা করে দিল, যা দুধ হতো সব রানী নিয়ে নিত। শহরের দক্ষিণ দিকে হলো গিয়ে লক্ষ্মী তাল, তাল মানে পুকুর, লক্ষ্মী তাল, লক্ষ্মী রানী লক্ষ্মীবাঈয়ের নামেই ওই পুকুরটা। এইভাবেই বিভিন্ন আকার ইঙ্গিতে লেখিকা জানিয়ে দেবেন এই রানী কিন্তু লক্ষ্মীবাঈ, ডাইরেক্ট তিনি বলবেন না ইনি হচ্ছেন রানী লক্ষ্মীবাঈ, সরাসরি বলবেন না। লক্ষ্মীতাল, সেই লক্ষ্মীতাল অর্থাৎ রানী লক্ষ্মীবাঈয়ের নামে যে পুকুরটা, তারই ওধারে গঙ্গার ঘর, গঙ্গার বাড়ি, ধারেই গাছটা ভালো হয়, যেহেতু পুকুরের ধার জলা জায়গা, সেই জন্য মাটি নরম থাকে বলে সেখানেই ঘাসের ঘাস ভালো হয়, বড় বড় ঘাস হয়। এমনি তো উত্তরপ্রদেশ ওই ঝাঁসি টাঁসি এমনি রুক্ষ কঠিন জায়গা, সেখানে জলা জায়গা খুবই কম, নদী টদী খুব কম, আমাদের এই গ্রাম বাংলার মতো নয়। যেহেতু সেখানে পুকুর আছে রানীর নামে, তার আশেপাশের মাটিটা পুকুর থাকার জন্যে নরম, সেই জন্যে ঘাস ভালো হয়। তবে জায়গাটা বড় একটেরে, একটেরে মানে একদম শহরের এক কোণার দিকে, এক পাশে, একটেরে মানে এক কোণায়, এক ধারে, মানে মানুষজন যেখানে বাস করে সেই সব সেই অঞ্চলে নয়, তার সেসবের অনেক দূরে এক কোণায়। আজ এই পর্যন্ত থাকলো, এবার এখান থেকে দু একটা প্রশ্ন দেব, বাড়িতে করে রাখবে, তার সঙ্গে যদি আরো কিছু নির্দেশ দিই তবে সেগুলোও করে রাখবে। আজকে ছুটি।